দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয় খোদা মহান দেখবে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدني চ্যানেল দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই মদনী চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ আসুন শুরুতেই আমরা আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার অতি সন্নিকটে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রতিদিনের ন্যায় ধারাবাহিক অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে আমরা হাজির হয়েছি ইনশাল্লাহ। আজকেও একটি বিষয় নিয়েছি আর আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এমনিতে আমাদেরকে সকল মানুষের সাথে সকল কিছুর সাথে আমাদেরকে সদ আচরণ করার জন্য তাগিদ এবং হুকুম দিয়েছেন, বিশেষ করে ওই শ্রেণীর লোক, ওই শ্রেণীর লোক যারা অসহায় দুস্থ, যারা অভাবী এবং পাশাপাশি ইয়েতিম যারা রয়েছে। তো এতিমের প্রতি ইসলাম আমাদেরকে সদ আচরণ করার, এতিমের প্রতি আমাদেরকে তাদের দায়িত্ব পালন করার আমাদেরকে হুকুম দিয়েছে। ইনশাল্লাহ আজকে আমরা শ্রবণ করব ইয়েতিম যারা রয়েছে তো তাদের প্রতি আমরা কিরূপ আচরণ হবে, তাদের হক কি, তাদের সম্পদকে যদি আমরা খর্ব করি এ বিষয়ে তো আল্লাহ তাআলার কি হুকুম, আমাদের জন্য আজাব রয়েছে, সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আমরা যাব আমাদের মেহমান আলহামদুলিল্লাহ রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুলি হাল। রফিক ভাই, ইয়াতিম আমরা জানি, আপনি আমাদেরকে বলবেন ইয়াতিমের সংজ্ঞাও দিবেন যে ইয়াতিম কাকে বলে, কতটুকু সময় পর্যন্ত সে ইয়াতিম থাকবে। তো ইয়াতিমের যদি যারা আমাদের হোক, আমার আত্মীয়র মধ্যে হোক, আমার প্রতিবেশীর মধ্যে, অনাত্মীয়র মধ্যে, তো ইয়াতিমের প্রতি আমাদের করণীয় কি থাকবে?
এতিমের প্রতি আমাদের যে করণীয় রয়েছে সমাজের, তার পূর্বেই আমি বলবো যে এতিম কারা, এটা তো আমরা সবাই জানি কম বেশি, যে শৈশবে হোক বা কৈশোরে হোক কিংবা বাল্যকালে বাবা যখন মারা যায় তখনই সে সন্তান হয়ে যায় এতিম।
অর্থাৎ নাবালিক, যখন
নাবালিক, যেদিন সে বালিক হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, সেদিন তার মাথার উপর থেকে ইয়াতিমের যে সংজ্ঞা রয়েছে সেটা
থাকবে না,
থাকবে না, সরে যাবে।
তখন তো সে বালিক হয়ে গেল,
বালিক হয়ে গেল। কাজেই এতিম অনাথ যে শিশু রয়েছে তাদের প্রতি এই সমাজের দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম। আর এই শিক্ষা আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এতিমের যে কষ্ট, এতিমের যে দুঃখ, এতিমের যে মনের ভেতর যে জ্বালা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কেউ জানেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবেই মাকেও হারিয়েছেন, জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের পর মাকে হারিয়েছেন। তো কাজী মা বাবাকে হারানোর যে জ্বালা, যন্ত্রণা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ বেশি জানে না।
উম্মুর যে কষ্টগুলো আজকে উপলব্ধি করছে, প্রতিটা কষ্টই আমার নবী একেবারে নিজে
নিজে
সেটা কষ্ট করে গিয়েছে।
তো কাজী এতিমের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এতিমের প্রতি কি করণীয় রয়েছে আর কি বর্জনীয় রয়েছে, কি করা যাবে কি করা যাবে না, সে সম্পর্কেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তো কাজেই এতিমের সম্পদকে সংরক্ষণ করা, এতিমের অধিকারকে সংরক্ষণ করা, ইয়েতিমের যে আমানত রয়েছে সেটাকে সযতনে সেটাকে সংরক্ষিত রাখাও কিন্তু ইয়েতিমের প্রতি দয়া করা। তো কাজেই তুষার ভাই, ইয়েতিমের হক, ইয়েতিমের অধিকার, ইয়েতিমের যে আমানত রয়েছে সেটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, এর কিন্তু চমৎকার একটা ঘটনাও কিন্তু কোরআনে পাকে বর্ণিত। আর তা হলো এই যে হযরত খিজির আলাইহিসসালাম যখন হযরত মূসা আলাইহিসসালামকে সফর সঙ্গী করতে চাইলেন, তখন তার পূর্বেই কিন্তু অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন যে আপনি আমার সফর সঙ্গী হওয়ার পর আমার কোনো কাজে আপনি আপত্তি করতে পারবেন না, যখন আপনি আপত্তি করবেন তখনই আপনি আমার থেকে আলাদা হয়ে যাবেন।
আচ্ছা,
তখন মূসা আলা নবীনা আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে, আমি কোনো আপত্তি করব না।
তার শর্তগুলো সে মেনে নিল।
হ্যাঁ, তখন তিনি মূসা আলাইহিসসালামকে নিয়ে একটা নদীর তীরে গেলেন এবং যাওয়ার পর একটা মনি মানে মাঝিবিহীন একটা তরিতে তিনি উঠে পড়লেন। উঠে গিয়ে সেটা পার হয়ে, নদী পার হয়ে গিয়ে সেই তরিটাকে তিনি তার হাতের লাঠি দিয়ে
ডুবিয়ে দিলেন,
তলাটা ভেঙে ডুবিয়ে দিলেন।
আচ্ছা,
নৌকা ডুবে গেল। মূসা আলাইহিস সালাম তো ভীষণ চটে গেলেন, তো শরীয়ত বিরোধী কাজ। এক তো হচ্ছে মালিকের অনুমতি ছাড়া নৌকায় ওঠা, দ্বিতীয়ত হলো যে নৌকা তীরে এসে সেটাকে ভেঙে ডুবিয়ে দেয়া, মাঝি যেন আর নৌকাই না পায়। তো তিনি আপত্তি করলেন, তখনই হযরত খিজির আলাইহিসসালাম বললেন যে আপনি আমার থেকে আলাদা হয়ে যান, কারণ আপনি শর্ত ভঙ্গ করেছেন। তখন মূসা আলাইহিসসালাম আবার অনুনয় বিনয় করে বললেন যে ঠিক আছে, আর কোনো আপত্তি করব না। অতঃপর তিনি পথ চলতে রইলেন। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা শিশুকে খিজির আলাইহিসসালাম লাঠির আঘাতে ওই শিশুকে তিনি মেরে ফেললেন।
আল্লাহ,
এ তো মূসা আলাইহিসসালামের ঘোর আপত্তি। কি দোষ ছিল এই ছোট্ট শিশুটার, কেন আপনি তাকে মারলেন? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আবারও আমার শর্ত ভঙ্গ করেছেন, আপনি আমার থেকে আলাদা হয়ে যান, এই মুহূর্তে আপনি আলাদা হয়ে যান। তখন মূসা আলাইহিসসালাম আবারও বললেন যে ঠিক আছে, আমি আপত্তি করব না এখন থেকে আপনার সাথে। চলতে রইলেন মূসা আলাইহিসসালাম। এরপর কিছুদূর যাওয়ার পর তিনি দেখলেন যে খিজির আলাইহিসসালাম একটা ভাঙা মানে পড়ে যাচ্ছিল দেয়ালটা,
আচ্ছা
বাঁকা হয়ে পড়ে যাচ্ছিল দেয়ালটা, সেই দেয়ালটাকে তিনি ভেঙে আবার নতুন করে নির্মাণ করে সেই দেয়ালটাকে দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইহিসসালাম তো খুব বিস্মিত হলেন, যেমন একটা অজয় এলাকায় এসেছি যেখানে কেউ আমাদেরকে চেনে না, আর কেউ বলেও নি এই দেয়ালটা তুলে দেওয়ার জন্য, কোনো পারিশ্রমিক নেই, কোনো টাকা নেই, কোনো খাবার নেই, আহার নেই, একই তো ক্ষুধার তাড়নায় অস্থির, তার মধ্যে এই দেয়ালটা নির্মাণ করলেন খিজির আলাইহিসসালাম, এখানেও আপত্তি। যখন মূসা আলাইহিসসালাম জানতে চাইলেন যে এর কি রহস্য রয়েছে, আপনি প্রথমে নৌকা ভেঙে ফেললেন, তারপর এক শিশুকে আপনি হত্যা করলেন, এখন এই দেয়ালটাকে আপনি ভাঙা দেয়ালটাকে নির্মাণ করলেন, এই কাজগুলো কোনোটাই তার মাথায় মূসা আলাইহিসসালামের মাথায় আসছিল না। তখন তিনি বললেন যে শোনো, ওই নৌকা যেটা তরি আমি ভেঙেছি সেটা ছিল গরিব মজলুমদের নৌকা, আর তাদেরকে ধরার জন্য বাদশাহ লোকেরা আসছিল, তাদেরকে বন্দী করার জন্য, তাদের নৌকাগুলোকে ভেঙে ফেলার জন্য। তা আমি এই জন্য এটাকে ফুটো করে আমি তলিয়ে দিয়েছি তীরের মধ্যেই, যেন মাঝে এসে পরবর্তীতে আবার খুঁজে পায়, তার নৌকাটা যেন সে পেয়ে যায়, আর সে যেন জীবিকা অর্জন করে যেন বাঁচতে পারে।
আচ্ছা,
অর্থাৎ জালিম বাদশার প্রকোপ থেকে মাঝিদেরকে বাঁচানোর জন্য তিনি এই মাঝির নৌকাটা ভেঙেছিলেন। দ্বিতীয়ত, শিশুকে কেন হত্যা করেছিলেন যখন প্রশ্ন করা হলো, তো তিনি বললেন যে এই শিশু বড় হয়ে ডাকাত হতো, সে তার মা বাবার অবাধ্য হতো, আল্লাহ তাআলার নাফরমান হতো, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। ওই শিশুকে হত্যার পর তার বোন জন্ম নেবে, এটা ছিল রহস্য, যেটা খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন, খিজির আলাইহিসসালাম জানতেন, যেটা মূসা আলাইহিসসালাম
জানতেন না,
জানতে পারেননি। তো কাজেই এই গেল দুটো কাজ। তিন নম্বর কাজটা বলে, তাহলে আপনি ওই ভাঙা দেয়ালটা কেন আপনি মেরামত করলেন? তো তিনি বললেন যে ভাঙা দেয়ালের নিচনে রয়েছে অনাথের গুপ্ত সম্পদ, যতিমের সম্পদ, হক তার বাবা তার জন্য রেখে গেছে, দুই সহোদর, এতিম দুই সহোদর, এই সম্পদটা যখনই এই দেয়ালটা ভেঙে যেত গুপ্ত সম্পদটা প্রকাশ পেয়ে যেত, আর সেই এতিমের সম্পদ এখানে আত্মসাৎ হতো, তারা পেত না। এই কারণেই আমি এতিমের সম্পদগুলোকে যেন সংরক্ষিত থাকে এই জন্য আমি দেয়ালটাকে আবারও এর উপরে মেরামত করে দিয়েছি, এবং এক সময় আল্লাহ তাআলার হুকুমে এতিম ওই সম্পদ পেয়ে যাবে।
আচ্ছা,
এই ছিল খিজির আলাইহিসসালামের ঘটনা যে এতিমের সম্পদকে কি করে দেখুন সংরক্ষণ করতে হয়। খিজির আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে এও জেনে গেলেন যে এটা এতিমের সম্পদ, এবং এটা প্রকাশ পেয়ে গেলে কেউ আত্মসাৎ করে নেবে। তো কাজেই এতিমের সম্পদের ব্যাপারে, এতিমের সম্পদ সংরক্ষণের ব্যাপারে কোরআনে পাকেও কিন্তু আল্লাহ তাআলা
হুকুম দিয়েছেন।
তো কাজেই আজকে সমাজে যারা এতিমের প্রতি, এতিমের অধিকার যারা খর্ব করছে, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করছে, তাদের ভয় করা উচিত।
অর্থাৎ এতিম যারা রয়েছে আমাদের সমাজে, আমাদের প্রতিবেশী, তাদের প্রতি আমাদেরকে সহানুভূতিশীল, তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে,
অবশ্যই হতে হবে।
হাদিস রয়েছে রফিক ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ঘরের মধ্যে ইয়াতিম থাকে তো সেই ঘরের গৃহকর্মীরা তারা যদি তার সাথে সদা আচরণ করে তাহলে সেই ঘর হচ্ছে সর্বোত্তম ঘর।
সুবহানাল্লাহ।
আর যেই ঘরের মধ্যে ইয়াতিম থাকে আর তার সাথে তার ওই গৃহকর্মীরা যদি সৎ আচরণ না করে সেটা হচ্ছে সর্বনিকৃষ্ট ঘর। তো সর্বোত্তম ঘরের ফজিলত আমরা শুনলাম, সংজ্ঞা শুনলাম, যেটা হচ্ছে ইয়াতিম যদি থাকে তার সাথে যদি সৎ আচরণ করা হয়। আমরা আপনার মাধ্যমে জেনেছি যেটা হচ্ছে যে নাবালিক ছেলে বা মেয়ে তার পিতা ইন্তেকাল হলে সে ইয়াতিম থাকে। তো এটা তো একটা নাবালিকের প্রতি তো আমরা সবাই এমনিতেও একটু সহানুভূতিশীল থাকি, তার প্রতি একটু মিষ্টি আচরণ করার আমরা চেষ্টা করি, আর ইয়াতিমের প্রতি তো আমাদের আরো অনেক উত্তম আচরণ করা উচিত। তো ইয়াতিমের প্রতি যদি আমরা দয়া করি, এই দয়া করার ফজিলত কি?
দেখুন তুষার ভাই, এতিমদের প্রতি দয়া করার অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে। হাদিসে পাকে বর্ণিত রয়েছে ইয়াতিমদের সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইয়াতিম অনাথের মাথায় স্নেহের হাত বুলাবে, ইয়াতিমের স্পর্শিত প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই স্নেহকারীকে অসংখ্য নেকি দান করবেন।
সুবহানাল্লাহ।
এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে অন্তত এতিমের মাথায় যদি কেউ হাতও বুলিয়ে দেয় না, যতগুলো চুল এতিমের মাথায় রয়েছে আর এই চুল তার হাতে যে চুলগুলো স্পর্শিত হবে হাতের দ্বারা, সেই ততগুলো চুল পরিমাণ নেকি ওই স্নেহকারীর ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেবেন।
দেখুন
এতিমের, এতিমের কত মর্যাদা বা কত ফজিলত রয়েছে। তো কাজেই যে ব্যক্তি এতিমকে পানাহার করাবে, এতিমকে বস্ত্র পরিধান করাবে, এতিমের যত্ন নেবে, লালন পালন করবে, তার কতই না ফজিলত রয়েছে, কতই না ফজিলত রয়েছে। যারা দুনিয়ার জীবনে ইতিম মিসকিন দুস্থ অসহায় ও বন্দীদের উপর এহসান করে, আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জান্নাত ও জান্নাতের বহু নিয়ামত প্রদানের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে ইতিম ও মিসকিনদের সহায়তা দান জান্নাতি মানুষের স্বভাব। যারাই মনে করেন ইতিম অনাথদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের প্রতি দয়া পরবশ হয়, তাদের প্রতি ভালোবাসা মমত্ব বোধ যারা প্রদর্শন করে, এদের স্বভাবটা কিন্তু জান্নাতি, জান্নাতিদের স্বভাব। এবং এ সম্পর্কে বুখারী শরীফের এক বর্ণনায় এসছে তুষার ভাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি এবং অনাথের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো। এভাবে তিনি
সন্নিকটে করে দেখালেন আল্লাহ,
হ্যাঁ, একসাথে যুগলবন্দি করে দেখালেন যে এভাবে আমরা থাকবো। আল্লাহ নবী বলেছেন যে আমি এবং যে অনাথ এতিমের যে দায়িত্ব ভার গ্রহণ করবে, এই দুইজন, আমরা দুইজন জান্নাতে এভাবে থাকবো। এ কথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝে একটু ফাঁক করলেন। এর দ্বারা বোঝা যায় ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে নবীজির খুব কাছাকাছি থাকবেন। এটা সহিহ বুখারী শরীফের মধ্যে এসছে। তো কাজেই বোঝা গেল যারা জান্নাতের প্রত্যাশী, যারা যারা জান্নাত লাভের আকাঙ্ক্ষা যারা করে তারা যেন এতিমের প্রতি সদয় হয়, এতিমের প্রতি যেন তাদের ভালোবাসা মমত্ব বোধ যেন তারা বাড়িয়ে দেয়।
হাদিসে পাক এসেছে যে এক সাহাবী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে যে কঠোরতা রয়েছে এই কঠোরতা আমি কিভাবে দূর করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি চাও তোমার অন্তর নরম হয়ে যাক এবং তোমার উদ্দেশ্য পূরণ হোক, তাহলে ইয়েতিমের উপর দয়া করো এবং তার মাথায় হাত বুলিয়ে ও নিজের খাবার হতে আহার করাও, এমন করার দ্বারা তোমার অন্তর নরম হবে এবং উদ্দেশ্য পূরণ হবে। তো একে তো নেকি অর্জন হবে আলহামদুলিল্লাহ, অন্তরে যে কঠোরতা রয়েছে কঠোরতাও দূর হবে, এমন আপনি তো বললেন যে আল্লাহ রাসূলের সাথে সান্নিধ্যতা অর্জন হবে জান্নাতের মধ্যে, এমনকি তার উদ্দেশ্য দুনিয়ার মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে সেটাও পূরণ হবে।
সবচেয়ে গায়েব থেকে রিজিক তার প্রাপ্ত হবে এতিমকে সহায়তা
সহায়তা করার কারণে,
এতিমকে দয়া করার ফলে সে রিজিক প্রাপ্ত হবে।
জি,
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, দুর্বল অসহায়দের আবেদনে আমাকে সাহায্য করো, তোমাদের দুর্বল অসহায়দের কারণেই তোমরা সাহায্য ও রিজিক প্রাপ্ত হও। তো কাজেই যারা দুর্বল অসহায়দেরকে সাহায্য করবে এই সাহায্যের কারণেই কিন্তু তারা রিজিক প্রাপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করে। তো যে সকল মানুষ এতিম অনাথদেরকে লালন পালন করবে, ভরণ পোষণ করবে, হ্যাঁ, তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করবে, তো আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে গায়েব থেকে তাদেরকে রিজিক দান করবেন।
সুবহানাল্লাহ,
এটা তো গেল দুনিয়াবি, আর জান্নাতের তো বিশারত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনিয়ে দিয়েছেন জান্নাতের সুসংবাদ, যে যে ব্যক্তি এতিমের প্রতি সদয় হবে, তাদের লালন পালন করবে, জান্নাতে আমি এবং সে এভাবে থাকব। দুই আঙুলকে তিনি কি করলেন, একত্রিত করে দেখালেন। তো একদিকে হচ্ছে দুনিয়ার উপকারিতা, দুনিয়ার কল্যাণ, অপরদিকে হচ্ছে জান্নাত লাভ। তো দুই দিকেই তার প্লাস পয়েন্ট, দুই দিকে সে বেনিফিটেড হচ্ছে। তো কাজেই যারা এতিম অনাথ এখনো যারা রয়েছেন, আমরা একটু লক্ষ্য করে দেখি আমাদের আশেপাশে কারা রয়েছে এতিম অনাথ, কার বাবা নেই। হ্যাঁ, এমনও তো হতে পারে যে আপনার প্রতিবেশীর মাঝেই হয়তো কেউ এতিম রয়েছে, তার বাবা নেই, তো আমরা কি পারি না একটু সেই এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে? কেননা হাত বুলিয়ে দেওয়ার যে এই যে মমত্ব বোধ, এই ভালোবাসা, এটারও প্রতিদান কিন্তু বৃথা যাবে না। তুষার ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে তার আমল নামায় নাকি লিখে দেবেন।
সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রফিক ভাই, যেটা হচ্ছে যখন ঘরের কোনো সদস্যের ইন্তেকালের পর, অর্থাৎ পিতার ইন্তেকালের পর যে নাবালিক সন্তানকে সে রেখে যায়, তো ওই লোক, ওই ব্যক্তি যে সম্পদ তার সন্তানের জন্য রেখে যায়, তো এই সম্পদকে বন্টন করা অথবা তার অধিকারকে বুঝিয়ে দেওয়া, এই বিষয়ে যারা দায়িত্বশীল থাকে তাদের অসচেতনতা দেখা যায়। হ্যাঁ, তারা এটা গুরুত্বহীনতার পরিচয় তারা অনেকে দিয়ে থাকেন। তো এই বিষয়ে যে ইয়েতিমের অধিকার খর্ব করার যে ভয়ানক পরিণাম, এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু মাদানী ফুল দিন।
এতিমের ফজিলত যেমন রয়েছে, ঠিক এতিমের প্রতি অনাচার, অবিচার, অন্যায়, তার সম্পদ, তার অধিকার খর্ব করারও কিন্তু ভয়াবহতা রয়েছে, ভয়াবহ পরিণাম রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাউনের আয়াত 1-3 মধ্যে ইরশাদ করছেন যে আপনি কি এমন লোককে দেখেছেন যে দিনকে অস্বীকার করে, সে তো ওই ব্যক্তি যে ইয়েতিমের প্রতি রূঢ় আচরণ করে, তাড়িয়ে দেয় আর মিসকিনকে খাবার প্রদানে মানুষকে নিরুৎসাহিত করে। তো এই লোকদের প্রতি আল্লাহ তাআলা কিন্তু অভিসম্পাত করেছেন, অসহায় এতিমদের হক আদায় না করা, মিসকিনদের খাবার না দেয়া লোকদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন। ইয়েতিমদের, অসহায়দের সম্মান না করার অর্থ হলো তাদের প্রাপ্য হক আদায় না করা এবং তাদের প্রয়োজনীয় ব্যয়ভার বহন না করা, তাদের দুঃখে ও কষ্টে সহযোগিতা না করা। তো কাজেই ইয়েতিমদের প্রতি যারা দয়া করবে না, তাদের প্রতি এক তো হচ্ছে আল্লাহ তাআলার অভিসম্পাত রয়েছে, দ্বিতীয়ত আমরা যদি দেখতে পাই যে ইসলামে ইয়েতিমের হক ভক্ষণকারীদের রয়েছে ভয়ানক দুঃসংবাদ ও শাস্তি। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে ইয়েতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ মালামালের সঙ্গে ভালো মালামাল অদল বদল করো না, আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সঙ্গে মিশ্রিত করে তা গ্রাস করো না, নিশ্চয়ই এটা অনেক বড় মন্দ কাজ। এটা সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো কাজেই এতিমের সম্পদের সাথে নিজের সম্পদ মিলিয়ে দেয়া, তাদের ধন সম্পদ নিজের ধন সম্পদের সাথে মিলিয়ে দেয়া, তাদের মালামালে খারাপ মালামালের সাথে ভালো মালামাল অদল বদল করে দেয়া, এটা নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলা মন্দ কাজ হিসেবে তিনি বলেছেন।
এরপর আল্লাহ তাআলা বলেছেন যে সে যে অন্যায়ভাবে সম্পত্তিকে গ্রাস করবে সেই জন্য তার আগুনে পেটের মধ্যে ভর্তি করলো এবং খুব শীঘ্রই সে সত্যিকার আগুনের মধ্যে সে জ্বলন্ত হবে।
অবশ্যই এরপর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কঠোর ভাষায় বলেন, যারা ইতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেলো তারা যেন নিজেদের পেটে আগুনই ভর্তি করলো এবং অতিসত্বর তারা আগুনে প্রবেশ করবে, অগ্নিতে প্রবেশ করবে। তো কাজেই এতিমদের সম্পদ যারা আত্মসাত করবে, এতিমদের প্রতি যারা নিষ্ঠুরতা প্রদর্শন করবে, অন্যায় অবিচার করবে, তাদের প্রতি রয়েছে মর্মন্তুদ শাস্তি। দেখুন এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন যে বৃহদাকার ষাটটি মারাত্মক গুনাহের মধ্যে একটি হলো ইতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, সহিহ বুখারী শরীফের হাদিস। কিন্তু বর্তমান যুগে মানুষের চালচিত্র এমন, তারা শরীয়তের এই কঠোর নির্দেশগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে একে অপরকে বঞ্চিত করার প্রতিযোগিতায় মেতে রয়েছে। মনে রাখতে হবে যেদিন এই মোকদ্দমাগুলো সর্বশ্রেষ্ঠ বিচারক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার আদালতে উত্থিত হবে, সেদিন ওই অধিকার গ্রাসকারীদেরকে ধিক্কারজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো কাজেই এতিমের সম্পদ হরণ করা, তাদের অধিকারকে খর্ব করার ব্যাপারে আমাদের ভয় করা উচিত। কাজেই তুষার ভাই, যারা এতিমের সম্পদ আত্মসাত করবে তাদের অধিকারকে খর্ব করবে, প্লাস যারা ভাই বোনের অধিকারকে আত্মসাত করবে, তো এদের দুনিয়াতেও এরা লাঞ্ছিত হবে, পরকালেও এরা শাস্তি পাবে। এবং জাহান্নামের আজাবের কথা উল্লেখ করা হয়েছে যে জাহান্নামে তারা প্রবেশ করবে, জাহান্নামের আগুনে। আর জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আগুনের জুতো তাদেরকে পরিধান করানো হবে, এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি। তো কাজেই আমাদেরকে ভয় করা উচিত এবং এতিমের প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা উচিত। আজকে দেখুন, এতিমদের প্রতি যদি আমরা সুবিচার না করি, এদের প্রতি যদি আমরা সদয় না হই, এদের প্রতি যদি আমরা এদেরকে যদি ভালো না বাসি, তাহলে কিন্তু সর্বোপরি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পাবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও একজন এতিম ছিলেন, মা বাবা হারিয়েছেন ছোট্টবেলায়। তো কাজে এতিমদের প্রতি যে কষ্ট, যে দুঃখ, এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি উপলব্ধি করেছেন নিজ জীবনে।
জি, কিতাবের মধ্যে এসেছে যে ষাটটি মারাত্মক গুনাহ, এই গুনাহের মধ্যে একটি ভয়াবহ গুনাহ হচ্ছে ইয়েতিমের সম্পদকে খর্ব করা। অর্থাৎ এই এত বড় মারাত্মক গুনাহের সংজ্ঞা দেওয়া হয়েছে, এই যে গুনাহ আমরা জানা সত্ত্বেও যদি আমরা ইয়েতিমের প্রতি অদায়িত্বশীল হই, ইয়েতিমের সম্পদকে যদি আমরা হ্রাস করি, গ্রাস করে ফেলি, তাহলে এটার ভয়ানক আজাব আমরা শুনেছি। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের ভূমিকা তো নিজেও পালন করেছেন, আর ইয়েতিমের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আচরণ ছিল, একটি ঘটনা আমি বলবো, যাতে করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনাদের অন্তর মধ্যে ইয়েতিম যারা রয়েছে তাদের প্রতি যাতে এক সহানুভূতিশীল, দায়িত্বশীল একটা আচরণ তাদের মধ্যে সৃষ্টি হয়। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় ঈদের নামাজ পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ যখন যাবেন, তখন দেখলেন পথিম মধ্যে এক শিশু, সে বসে কান্না করছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুকে জিজ্ঞাসা করলেন যে কান্না করার কারণ, সে বলল তার পিতা মাতা নেই, সে একেবারেই ইয়েতিম, অনাথ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিরকম মমত্ববোধ দেখালেন, তো বললেন
বুকে জড়িয়ে নিলেন
এবং তাকে বললেন, তোমার জন্য কিরকম হবে যদি আমি তোমার বাবা হয়ে যাই, আর যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তোমার আম্মা হয়ে যায়, হ্যাঁ, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি তোমার বোন হয়ে যায়। তো কত বড় দয়া করলেন যে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম
নিয়ে গেলেন
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে গোসল করিয়ে সুন্দর কাপড় পরিয়ে দাও,
তো তাকে ঈদগাহ নিয়ে যাওয়া হলো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন যে অনাথ শিশুদের প্রতি, ইয়াতিমদের প্রতি কিরূপ আচরণ হওয়া চাই, তাদের প্রতি কিরূপ দয়া করা চাই, তো আমাদের তো উচিত না যে তাদের প্রতি আমাদেরকে দয়া করা? আমাদের সমাজে দেখা যায় রফিক ভাই যে ইয়েতিম মাদ্রাসা যদি থাকে, হ্যাঁ, বর্ষরে একবার আমরা যে কোনো বিশেষ কোনো সংগঠন এই রমজান মাস আসে, ইয়েতিমদের কিছু সেমাই দেই, চিনি দেই খাওয়ানোর জন্য, হ্যাঁ, তো এই এতটুকু দায়িত্ব যদি আমরা পালন করে মনে করি যে আমরা খুব দায়িত্বশীল হয়ে গিয়েছি, দায়িত্ব পালন করে নিয়েছি, তাহলে এটা সম্পূর্ণই ভুল। আমি বলবো যারা সামর্থ্যবান আমরা রয়েছি, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যতটুকু সম্ভব আমাদের অর্থ দিয়ে হোক, আমাদের দায়িত্ব কর্তব্য দিয়ে হোক, আমরা চেষ্টা করি তাদের প্রতি আমরা সদ আচরণ করার। তো আল্লাহ চাহে তো এটার যা আমরা দুনিয়াতে পাবো আখেরাতেও পাবো। সর্বশেষ বলবো যে রফিক ভাই, যদি আমরা ইয়াতিম যদি কোনো মাদ্রাসায় যদি আমরা দেই ইয়াতিমদেরকে, তো এখানে এটার বরকত তো আমরা পাবো যে তাকে যদি হাফেজে কোরআন যদি তাকে আমরা বানিয়ে দিই, আল্লাহ চাহে তো কাল কেয়ামতের ময়দানে সে তো আমাকে নাজাত এর মাধ্যম ধরিয়ে দিতে পারে।
অবশ্যই তুষার ভাই, যেহেতু আল্লাহ তাআলা বান্দার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো নেক আমলের প্রতিদান থেকে তাকে বঞ্চিত করবেন না কেয়ামতের দিনে, তো বর্তমানে যারা এতিম অসহায়, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, বেসিক্যালি দাওয়াত ইসলামের যে মাদ্রাসাতুল মদিনাগুলো রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, অসংখ্য মাদ্রাসা জামিয়া রয়েছে, এই জামিয়াগুলোতে অনেক এমন এডিট হবে, এই জামিয়াগুলোতে অনেক এমন দুস্থ গরিব এতিম অসহায় শিশুরাও রয়েছে, সন্তানরাও রয়েছে, এবং দাওয়াত ইসলামী এদেরকে সম্পূর্ণ ফুল ফ্রি করে দিয়েছে, টোটালি আবাস এবং খাওয়া দাওয়া
সবকিছু,
এই দুটোই তো মূল
জি
খরচের যে একটা খাত,
জি
সেই দুটো খাতই দাওয়াত ইসলামী ফ্রি করে দিয়েছে, এক হচ্ছে আবাসন, দ্বিতীয় হচ্ছে খাওয়ার দাওয়ার। তো কাজেই এই খাওয়ার দাওয়ার ভরণ পোষণের যে দায়িত্ব, এটা যারা নেবে তারা দুনিয়াতে যেমন একদিকে তারা রিজিক প্রাপ্ত হবে, তাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেয়া হবে, আখেরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশী হওয়ার তারা সৌভাগ্য অর্জন করবে, এবং দুনিয়া ও আখেরাতে এক কথায় বলতে গেলে দুই ক্ষেত্রেই কিন্তু তারা কামিয়াব। এরাই হচ্ছে প্রকৃত সফল কাম ব্যক্তি। তো কাজেই এই সুযোগগুলো আমি বলবো তুষার ভাই, যখনই কোনো নেক কাজের সুযোগ আমাদের হাতের কাছে আসে, আমাদের দ্বার গোড়ায় পৌঁছে যায় কোনো অফার, তো এটা আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দয়া,
আলহামদুলিল্লাহ,
আর সেই সুযোগটা তখন লুফে নেওয়া উচিত।
জি,
তার সামর্থ্য অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব সে করুক না, আসুন আমরাও নিয়ত করি। যদি নিতান্তই আমাদের আশেপাশে কোনো এতিম অনাথকে আমরা দেখতে নাও পাই, অন্তত দাওয়াত ইসলামের মাদ্রাসা রয়েছে, জামিয়া রয়েছে, তো এদের অন্তত একজনের একটু ভরণ পোষণ আমরা নিতে পারি না,
মাশাআল্লাহ,
সেই সামর্থ্য কি আমাদের নেই? তো সেই খরচটুকু যদি আমরা দাওয়াত ইসলামীকে প্রোভাইড করি, হ্যাঁ, তাহলে এই এতিম সন্তান যেদিন আলেমে দিন হবে, হাফিজে কোরআন হবে, কাল কিয়ামতের দিনে এ আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে না নিয়ে সে জান্নাতে যাবে না।
রমজান মাস আল্লাহ তাআলার দয়া প্রাপ্তির মাস, রমজান মাস নেকি করার মাস, তো অনুরোধ করব আমরা এটাই আপনাদেরকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই রমজানে আসুন আমরাও আমাদের নেকির ভান্ডারের মধ্যে, নেকির খাতার মধ্যে আরো কিছু নেকিকে সংযোগ করি, আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী নেকি করার একটি মাধ্যম মাদানী চ্যানেল আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, আমাদেরকে আহ্বান জানাচ্ছে যাতে করে আমরা ওই নেকির মধ্যে শরিক হই। তো আমি বলবো রমজানে যারা নিয়ত করেছি, যাদের উপর আমরা যাকাত ফরজ হয়েছে, যাকাত আমরা দিব, যাকাত ফেতরা, তো আমি বলবো একটা অংশ আপনারা দাওয়াত ইসলামীকে দিন, যারা এই আলহামদুলিল্লাহ এই মহৎ কাজগুলো যারা করে যাচ্ছে এই কাজে আপনিও অংশগ্রহণ করুন। আমরা শুনলাম কাল কেয়ামতের ময়দানে এটার উসিলা আমাদেরকে নাজাতের উসিলাও হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি যে এতিমের হক, এতিমের দায়িত্ব, এতিমের দয়া করার যে ফজিলত, এতিমের সম্পদ গ্রাস করার যে ভয়াবহ পরিণাম, এই যে সকল কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আজকে বিদায় নিব, আগামীকাল আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে, কেউ দেখুক বানা দেখুক নিশ্চয় খুদা মহান দেখবে।